ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
ডিসেম্বরের এই ১৭ দিনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ১২৪টি মিয়ানমারের রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত পাঠিয়ে দিয়েছে।
রয়েছে পরমাশিস ঘোষরায়ের প্রতিবেদন।
জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলায় নিহত হলেন ৩ সেনা জওয়ান।
আরও রয়েছে ওবামা লেগেসি নিয়ে নিউ ইয়র্ক সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহর সাক্ষাৎকার।
প্রেসিডেন্ট ওবামা যে অবস্থায় রাষ্ট্রকে দায়িত্ব নিয়েছিলেন তার চাইতে অনেক ভালো পরিস্থিতি তিনি দেশকে রেখে যাচ্ছেন।
তবে প্রথমেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। কর্মকর্তারা বলছেন তুরস্কের কেসরি শহরে একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে সামরিক ব্যক্তিদের বহনকারী বাসের কাছে আজ আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হলে ১৩ জন তুর্কি সৈন্য নিহত এবং আরও বহু লোক আহত হয়। তুরস্কের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে বাসটি ওই বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকের বাইরে ট্রাফিকের লালবাতিতে থেমেছিল যখন একটি গাড়ি কাছে ঘেসে আসে এবং বিস্ফোরণ ঘটায়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান এই আক্রমণের জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করেন, যদিও কেউ তাৎক্ষণিকভাবে এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এরদোয়ান এক বিবৃতিতে বলেন এই হামলার লক্ষ্য এবং ধরন দেখে পরিষ্কার বোঝা যায় যে ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে তুরস্ককে ভাগ করা এবং এর শক্তিকে হ্রাস করা। তিনি প্রায়শই কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেন। সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন যে ১৩ জন নিহত এবং ৪৮ জন আহতদের সবাই ছিলেন কর্তব্য থেকে ফেরত সেনাবাহিনীর কর্মী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন তিনি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে কথা বলেন এবং এই আলাপচারিতার পর আর কোনো হ্যাকিং হয়নি। গতকাল হোয়াইট হাউসে দেওয়া তার বর্ষশেষে সংবাদ সম্মেলনের পরে ওবামা এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা যা বলেছি তা হচ্ছে বাস্তব তথ্য, যা ভিত্তি হচ্ছে অভিন্ন গোয়েন্দা বিশ্লেষণ যে রাশিয়ানরা ডিএনসির তথ্য হ্যাক করার জন্য দায়ী এবং এর ফলস্বরূপ এর সবকটি উপাদান পর্যালোচনা করা জরুরি এবং এটা নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে আমরা যেন সাইবার আক্রমণের দ্বারা কোনো রকম হস্তক্ষেপের সম্মুখীন না হই। ওবামা বলেন তার প্রশাসন এই হ্যাকিংয়ের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো উপসংহার টানতে চায়নি কারণ নির্বাচন পর্যন্ত রাজনৈতিকভাবে উত্তেজনা পরিবেশ বিরাজ করছিল। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণাত্মক আলোচনা শুনবেন বিশ্ব সংবাদের পর। রাশিয়া, পাকিস্তান এবং চীন মস্কোতে আগামী ২৭ ডিসেম্বর একটি ত্রিপাক্ষিক সন্ত্রাসবিরোধী বৈঠকে মিলিত হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে গোলযোগপূর্ণ আফগানিস্তান। পাকিস্তানের রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদফ পাকিস্তানের রাষ্ট্রপরিচালিত বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, বেইজিং এবং ইসলামাবাদে এর আগে আফগানিস্তান সম্পর্কে ত্রিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মস্কোতে। দেদফ বলেন, আফগানিস্তানে আমরা যা দেখছি তা চিন্তার বিষয়, এতে আমরা আশাবাদী হতে পারি না। তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ উপাদান সেখানে অনুপস্থিত, যেগুলো হচ্ছে একটি স্থিতিশীল আত্মনির্ভরশীল অর্থনীতি, সুশাসন এবং শক্তিশালী সেনাবাহিনী। আফগানিস্তানের পরিবর্তনশীল সীমান্ত অঞ্চলগুলোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর অভ্যুদয় এই ধরনের ত্রিপাক্ষিক সলা পরামর্শের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে। পাকিস্তানি, রুশ এবং চীনা কর্মকর্তারা বলছেন এর লক্ষ্য হচ্ছে এই সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী কাঠামো গড়ে তোলা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে আইএস মধ্য এশীয় অঞ্চলগুলোর ভেতর থেকে রাশিয়া ও চীনে সন্ত্রাসবাদ রপ্তানি করতে পারে। ডিসেম্বরের এই ১৭ দিনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মিয়ানমারের রোহিঙ্গা বোঝাই ১২৪টি নৌযান ফেরত পাঠিয়েছে। এরই মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধান উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মিয়ানমার সফর করতে পারেন এই সপ্তাহতেই। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শনিবার 200+ মিয়ানমারের রোহিঙ্গাদের বহনকারী 19 নৌকা আটক করে তাদের নিজ দেশের সীমানায় পাঠিয়ে দিয়েছে। শনিবার ভোরে নাফ নদীর 3 পয়েন্টে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানান, 1 ডিসেম্বর থেকে এই 17 দিনে এই নিয়ে মোট 124 রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে। এদিকে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার স্থায়ী একটি সমাধানের লক্ষ্যে ইন্দোনেশিয়া একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশিয়া রাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহেই বাংলাদেশ এবং মিয়ানমার সফর করবেন বলে কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে 5 রাজনৈতিক দলের সঙ্গে প্রেসিডেন্টের পক্ষ থেকে সংলাপে অংশ হিসেবে বিএনপি রোববার এতে অংশ নেবে, আর এতে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত প্রেসিডেন্টকে অন্যান্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার বিধান রয়েছে। এমত অবস্থায় প্রেসিডেন্টের সাথে সংলাপের ফলাফল কতটুকু সফল হতে পারে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়েস অব আমেরিকার সাথে শনিবারে এক সাক্ষাৎকারে ওই প্রশ্নের জবাবে বলেন, সরকারের আন্তরিকতার উপরেই সংলাপের ফলাফল নির্ভর করছে।
যদি সরকার আন্তরিক হন, তাহলে মাননীয় রাষ্ট্রপতি
সংলাপে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ের জন্য একটি সরকার গঠন বিষয়ে প্রেসিডেন্টের উদ্যোগ কামনার প্রস্তাবও দেওয়া হবে বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন। এ প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতোই একই কাজ করবে। এদিকে ঢাকায় এক গোলটেবিল আলোচনায় সমাজের বিশিষ্ট জনেরা বলেছেন, নির্বাচন কমিশন গঠন প্রশ্নে স্থায়ী একটি আইনগত বিধান থাকা প্রয়োজন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
2024 সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে আসতে পারবে বলে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আনক্টাড বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সিপিডি গবেষক বিশ্লেষণ ভিত্তিক রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
স্বল্পোন্নত দেশগুলো নিয়ে এই প্রতিবেদনটি শনিবার প্রকাশ করেছে সংস্থাটি। একই দিনে ঢাকায় ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনক্টাড প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আনক্টাডের প্রতিবেদনে বলা হয়, 2018 সালে এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বিবেচিত হবে বাংলাদেশ। এতে বলা হয়, 2024 সালে বাংলাদেশ এলডিসি সমূহের তালিকা থেকে বের হয়ে যাবে এবং 2027 সালে মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচিত হবে। এ প্রসঙ্গে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান বললেন,
2024 সালে আমরা যখন বের হব তখন তো সেই উন্নয়নের গতি ছাড়া যেন অব্যাহত থাকে।
তিনি বলেন, এটা করতে পারলে এলডিসি সমূহের জন্য যে সকল সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ পেয়ে থাকে সেগুলো ছাড়াই যেন এলডিসি উত্তর সময়ে বাংলাদেশ চলতে পারে তা নিশ্চিত হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলায় 3 জওয়ান প্রাণ হারিয়েছে, 2 জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল এই কনভয়, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
শনিবার ভারতীয় সময় দুপুরবেলা নাগাদ পুলওয়ামার পাম্পরের সদনবলে শ্রীনগর জম্মু জাতীয় সড়কের ধারে সেনাবাহিনীর কনভয়ে আচমকা গুলি চালায় তারা। 3 জওয়ান গুলিতে প্রাণ হারিয়েছেন। জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ওই কনভয়, বাইকে চেপে আসা জঙ্গিরা জনবহুল এলাকায় হামলা চালিয়ে গা ঢাকা দেয়। হামলার ঘটনার অনেক সময় অনেক লোকজন সেখানে ছিল, পাল্টা গুলি চালালে পাশে তাদের ক্ষতি হয় সেকথা মাথায় রেখে বাহিনী সংযত থাকে বলে জানিয়েছে জনৈক পুলিশ সংবাদ মাধ্যমের কাছে। জঙ্গিদের খুঁজে বের করতে গোটা আবাসিক এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ আবার শুরু করার ব্যাপারে একটি সমঝোতা হয়েছে। এই স্থানান্তরণের কাজ গতকাল স্থগিত করা হয় যখন সরকারপন্থী সৈন্যরা 2 গ্রাম থেকে লোকজনের অপসারণ দাবি করে। আজ স্থানান্তরণের এই গ্রামের বাসিন্দাদেরও অন্তর্ভুক্ত করা হবে। গতকাল শুক্রবার আলেপ্পোতে বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যাওয়ায় সিরীয় সরকার এই অপসারণ প্রক্রিয়া বন্ধ করে দেয়। জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপো গ্র্যান্ডি আজ সতর্ক করে দিয়েছেন যে সিরিয়ার যুদ্ধ অবিলম্বে বন্ধ না হলে আলেপ্পোর সহিংসতা অন্যত্র ছড়িয়ে যেতে পারে। তিনি এক বিবৃতিতে বলেন, অসামরিক লোকজনকে কোনো আলোচনার জন্যই পণবন্দী করে রাখা যায় না। ফ্লোরিডার অরল্যান্ডোতে এক সমাবেশে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দ্রুত ইসলামিক স্টেটকে পরাস্ত করার ব্যাপারে তার নির্বাচনী প্রচার অভিযানের পুনরাবৃত্তি করেছেন, তবে এ ধরনের জয়লাভের কোনো নীলনকশা তিনি তুলে ধরেননি। দেশব্যাপী তার ধন্যবাদ জ্ঞাপনের এই সফরে শুক্রবার রাতে তিনি তার সমর্থকদের বলেন, তিনি দেশের সামরিক বাহিনীকে গড়ে তুলবেন, যদিও দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবে তিনি খুব কমই তাদের ব্যবহার করবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ওবামার বর্ষ শেষের প্রেস কনফারেন্স এবং তাতে আলোচিত বিষয়াবলী নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্ক প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাজনীতি অঙ্গনে সবচেয়ে বড় গরম বিষয়টি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফের হ্যাকিংয়ের অভিযোগ। প্রেসিডেন্ট ওবামা গতকালকের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে যাই বলেছেন, তার মূল্যায়ন কিভাবে করবেন আপনি?
তিনি প্রত্যক্ষভাবে বলেননি যে ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এটা করেছেন, কিন্তু প্রায় সেটা বলেছেন। এটা বলছেন যে প্রথম কথা, সাইবার হ্যাকিং এর মাধ্যমে আমেরিকান নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয়ের ব্যাপারে এখন তো আমেরিকার যে তিনটি প্রধান ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA, FBI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, তিনটাই মোটামুটি একই ধরনের অভিমত পোষণ করেন বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, এবং প্রেসিডেন্ট বলছেন তিনি নিশ্চিত যে এটা ঘটেছে। এবং এটাও তিনি বললেন যে প্রেসিডেন্ট পুতিনের বা সর্বোচ্চ পর্যায়ের পারমিশন ছাড়া রাশিয়ায় কিছু ঘটে না, পুতিনের পারমিশন ছাড়া। তার মানে হচ্ছে যে তিনি এটাতে প্রত্যক্ষভাবে ইনভলভ, এবং এই কথাও তিনি বলেছেন কিছুদিন আগে একটা আন্তর্জাতিক কনফারেন্সের সময় পুতিনের সাথে কথা বলার সময় তিনি তাকে ওয়ার্নিং দিয়েছিলেন যে এটার থেকে বিরত থাকার জন্য, হ্যাকিং থেকে। এবং ফাইনালি ওবামা বললেন সাংবাদিকদেরকে, আমি ছেড়ে দিচ্ছি এখানকার রাজনৈতিক বিশ্লেষকদের উপরে তারা কতটা প্রভাব বিস্তার করেছে রাশিয়ার হ্যাকিং আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনে, সেটা মূল্যায়ন করার দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিলাম।
জি, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় একটা ভিত্তি হল যুক্তরাষ্ট্রের তরফের এক চীন নীতির অনুসরণ। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপচারিতায় তাতে চিড় ধরেছে বড় মাপে বলছেন অনেকে। বিশ্বের বড় দুই অর্থনীতির দেশের মধ্যেকার সম্পর্ক ওবামা যেভাবে বজায় রেখে এসেছেন সেটা কতখানি যুক্তিগ্রাহ্য বলে প্রতীয়মান হতে পারে?
সেটা তো প্রেসিডেন্ট নিক্সনের সময় যখন চায়নার সাথে সম্পর্ক স্বাভাবিক করা হলো তখন থেকে এক ধরনের নীতি অনুসরণ করা হয়েছে। প্রেসিডেন্ট কার্টারই সর্বপ্রথম তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এক চায়না নীতি একবারে স্ট্রংলি ওটার সাথে চলে গেলেন, কিন্তু ওবামা নিজেই তার সেকেন্ড টার্মে যখন আসলেন কয়েক বছর আগে থেকে প্রশান্ত মহাসাগর ওই এলাকায় আমেরিকার রণবহর, সামরিক বহর এবং সামরিক শক্তি কিছুটা ওই দিকে দিয়েছেন, এবং চায়না যে খুব বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে সামরিক ভাবে এবং ওই চীন সাগরে এবং ওই এলাকায় তার প্রভাব বলয় বিস্তার করার জন্য যে চেষ্টা করে আসছে, যেসব পদক্ষেপ নিচ্ছে সেটাতে আমেরিকা উদ্বিগ্ন বোধ করে সেখানে তাদের সামরিক শক্তি ওই দিকে দেওয়ার চেষ্টা করে আসছে, এবং ওই সমস্ত এলাকার রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা তাদের সাথে কথাবার্তা বলে আসছে। ফলে ওই এক চায়না নীতি পরিত্যাগ না করেও চীনের উপরে এক ধরনের চাপ সৃষ্টি রাখা এবং চেষ্টা করে আসছেন আসছিলেন ওবামা প্রশাসন। এক দুই নম্বর, এমনকি ভারতকেও আগের চাইতে বেশি সমর্থন দিচ্ছেন ওবামা প্রশাসন। এটার কারণ হলো চায়নাকে কন্টেইন করা, এবং সেই জন্য তিনি বলেছেন যে হ্যাঁ, এক চায়না পলিসি আমরা অনুসরণ করে আসছি, কিন্তু নতুন প্রেসিডেন্ট সে ব্যাপারে যদি ভিন্ন নীতি অনুসরণ করার কথা চিন্তা করেন এটা ঠিক আছে, তবে তাকে সামগ্রিক পরিস্থিতি কিভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করি, সম্পর্কগুলো নির্ধারণ করি, এগুলো সব ওনাকে জেনে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া সেটা ভালো হবে।
গোড়ায় অনেকেই বিশেষ করে ওবামা বিরোধীরা বলেছিলেন যে প্রকাশ্যেই দু মেয়াদ পর্যন্ত টিকবেন না ওবামা, কিন্তু পুরোদস্তুর দু মেয়াদই পূরণ করছেন তিনি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর সাফল্য নিয়ে অনেকেই উল্লসিত, অনেকে আবার বিরূপ সমালোচনাও করছেন। শুক্রবারের প্রেস কনফারেন্সের আলোকে স্পেসিফিক্সে না গিয়েও ওবামা লেগেসির ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হতে পারে বলে আপনার মনে হয়?
দেখুন, যেটা আপনি উল্লেখ করলেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওবামাকে ওবামা নির্বাচিত হবে এটাই কেউ ধারণা করেননি প্রথমে, এরকম একটা কোত্থেকে অর্থাৎ উনি উঠে আসলেন, নির্বাচিত হয়ে গেলেন, তখন বললো যে না, একে 4 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, দ্বিতীয়বার নির্বাচিত হতে দেওয়া যাবে না। কিন্তু বেশ, দ্বিতীয়বারও নির্বাচিত হয়ে গেলেন, কিন্তু ঘটনা আরেকটা ঘটলো, তিনি নির্বাচিত হলেন দ্বিতীয়বারে, তখন কংগ্রেসের উভয় পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট দুটোতেই আপনার ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা চলে গেল এবং সেই কারণে তার অনেক কিছু তিনি করতে পারেননি, কিন্তু এত কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও তার সাফল্য কম না, এবং সেগুলোই তিনি কাল প্রেস কনফারেন্সে মোটা দাগে উল্লেখ করেছেন। সাফল্যগুলো দেখুন, একটা হচ্ছে অর্থনীতি একবারে কলাপস করেছিল, একটার পর একটা সব বড় বড় কর্পোরেশন গুলো, ব্যবসা গুলো, ব্যাংক গুলো, মোটর কারখানা গুলো, সবগুলো এগুলো কোম্পানি গুলো এগুলো সব আপনার বিপর্যস্ত হয়ে যাচ্ছিল, কলাপস করছিল, সেটার থেকে উদ্ধার করে উনি বলছেন যে আমি আমেরিকার অর্থনীতিকে এমন একটা পর্যায়ে রেখেছি যখন যখন এখানে সর্বনিম্ন হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারের হার সবচেয়ে কম এক, এবং স্টক এক্সচেঞ্জ আমি যখন ইনহেরিট করেছি তখন তার যে অবস্থান ছিল তার থেকে 3 গুণ বেড়েছে। তো এইটা একটা বিরাট ব্যাপার, ইনি বলছেন যে এটা আমার এটা আমি করতে পেরেছি। আর হচ্ছে উনি যে আমেরিকায় অন্যান্য উন্নত সব দেশে সকল নাগরিকের জন্য চিকিৎসার সুব্যবস্থা থাকে, আমেরিকায় সেটা প্রাইভেট ছিল সবসময় এবং এই কারণে মিলিয়ন মিলিয়ন লোকের চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, মানে আপনার তারা কোনো ইন্স্যুরেন্স ছিল না। উনি যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট করলেন, যেটা পপুলারলি ওবামা কেয়ার নামে পরিচিত, সেটার অধীনে এখন প্রায় 22 মিলিয়ন 2 কোটি লোক এই সুযোগ পাচ্ছে চিকিৎসা, গ্যারান্টিড সুযোগ, এইটা একটা বিরাট তার। তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি যেটা দাবি করলেন, উল্লেখ করলেন বরং বলা চলে, সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধ, ওখান থেকে তিনি আমেরিকান সৈন্য প্রত্যাহার করে আনতে পেরেছেন, সেখানে এখনো সৈন্য আছে কিছু, কিন্তু ওই যুদ্ধে সংশ্লিষ্টতা প্রত্যক্ষভাবে সেটা থেকে আমেরিকা গ্রহণ করেছেন। ইরানের সাথে উনি পারমাণবিক চুক্তি করে সেটা একটা তার বিরাট অবদান, সেটা উনি উল্লেখ করেছেন। আরেকটা হচ্ছে আপনার কিউবার সাথে সম্পর্ক পুনরুদ্ধার এবং প্যারিসে যে পরিবেশ, যে মানুষের কর্ম, মানব জাতির কর্মকাণ্ডের কারণে পৃথিবীর আবহাওয়া যে খুব সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার কারণে বিপদ আসছে মানব জাতির সামনে, সেটার থেকে সরে আসার জন্য ক্রমাগত প্যারিসে এগ্রিমেন্ট যেটা হয়েছে ক্লাইমেট চুক্তি, সেটা ওনার একটা আমেরিকার যথেষ্ট অবদান, সেটা উনি উল্লেখ করেছেন। ব্যর্থতার ভিতরে যেটা বলা চলে, তার ক্রিটিকরা বলুন বা যেই বলুন, ব্যর্থতার কিছু তো আছেই, সেটা হচ্ছে এই সিরিয়া। এখন সিরিয়াতে আমেরিকা প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করলে কি হতো সেটা অনেকে বলছেন যে সেই এই ঘটনা এতটা খারাপ হতো না, যে 5 বছরের বেশি পর্যন্ত সেখানে যে ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটে চলেছে সেটার থেকে আমেরিকার প্রত্যক্ষ ইন্টারভেনশন হস্তক্ষেপে পরিবর্তন কি হতো বলা মুশকিল, কিন্তু সেটা না করেন নাই, কারণ আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধে জড়িয়ে আমেরিকার ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য সেখানে থাকতে হয়েছে, এগুলার থেকে তিনি প্রত্যাহার করেছেন সেই ভয়ে এবং অন্যান্য পরিস্থিতি বিশ্লেষণ করে তারা এই সিরিয়া যুদ্ধে যাননি। এবং সিরিয়াতে এখন যে ঘটনা ঘটছে তাতে পশ্চিমের অন্য কোনো দেশ তো প্রত্যক্ষভাবে জড়িত হচ্ছে না, বলে তার সমালোচকরা তাকে ওখানে না জড়ানোর কারণে যে সমালোচনা করছেন সেটা কতটা যুক্তিসঙ্গত ভবিষ্যতই বলবে। কিন্তু ও মোটা দাগে প্রেসিডেন্টের কাউকে যে প্রেস কনফারেন্স সেটা সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে এটা বলা চলে যে তিনি এটা লিগেসি টু করেছেন, তার অবদান কি, তিনি কি রেখে যাচ্ছেন এটা সম্পর্কে বলেছেন। এবং সত্যতার খাতিরে বলতে হয়, প্রেসিডেন্ট ওবামা যে অবস্থায় রাষ্ট্রকে দায়িত্ব নিয়েছিলেন তার চাইতে অনেক ভালো পরিস্থিতি তিনি দেশকে রেখে যাচ্ছেন। এবং সর্বশেষ তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে উনি ভবিষ্যতে কি করবেন, তিনি ডেমোক্রেটিক পার্টিকে পুনর্গঠিত করা, শক্তিশালী করার জন্য চেষ্টা করে যাবেন, কাজ করে যাবেন এটা বলেছেন।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম আমেরিকান নভোচারী জন গ্লেন একবার বলেছিলেন, অলস জীবন যাপন এবং ভাগ্যের উপরে তাকে ছেড়ে দেয়া আর তার কোনো পরিবর্তন না ঘটানো এভাবে কারুর জীবন চলার কথা নয়। জন গ্লেন 95 বছর বয়সে 8ই ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি কঠোর পরিশ্রম আর খ্যাতির শিখরে পৌঁছাতে আজীবন সে বাণীর মর্ম অক্ষরে অক্ষরে পালন করেছেন। 1939 সালে কলেজ পড়াশোনার ফাঁকে তিনি উড়বার প্রশিক্ষণ নিতে শুরু করেন। দিনে তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করতেন আর অবসরে তিনি বিমান চালানোর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। 1941 সালে পার্ল হারবার হামলার অব্যবহিত পরে তিনি মেরিনসে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জঙ্গি বিমান চালানোর লক্ষ্যে কলেজ ত্যাগ করেন। পরবর্তীতে তিনি কোরীয় যুদ্ধেও অংশ নিয়েছিলেন। 1959 সালে সদ্যগঠিত মহাকাশ প্রশাসন নেসা বা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন টেস্ট পাইলটের জন্য দরখাস্তের আবেদন জানায়। 508 জন প্রার্থীর মধ্যে জন গ্লেন সহ 7 জন পুরুষ প্রার্থীকে মহাকাশচারীর প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। এই 7 জন হচ্ছেন মার্কারি 7 নামের আমেরিকান অগ্রজ মহাকাশচারী। মহাকাশে প্রথম নভোচারী হবার ভাগ্য তার হয়নি, তবে প্রত্যন্ত মহাকাশে তিনিই হয়েছিলেন প্রথম নভোচারী যিনি 1962 সালের 20 ফেব্রুয়ারি 3 বার পৃথিবী প্রদক্ষিণ করেন। সে সময় খুব কম সংখ্যক লোক মহাকাশ অভিযানের ঝুঁকির কথা অনুধাবন করতে পারতেন। তৎকালীন নেসা ফ্লাইট পরিচালক জিন ক্র্যান্স বলেন, মহাকাশ উড্ডিনে অস্বাভাবিক ঝুঁকি থাকত। আমরা যখন জন গ্লেনকে রকেট অভিযানে পাঠাই সেটিই ছিল 6ষ্ঠ অ্যাটলাস অভিযান এবং এর আগেকার 5টি অভিযানের 2টোই বিধ্বস্ত হয়েছিল। মার্কারি অভিযান কর্মসূচির পর অ্যাপোলো চাঁদ কার্যক্রমে উড্ডিন বরাদ্দে নিরাশ হবার পর 1964 সালে তিনি ন্যাসা ত্যাগ করেন। পরবর্তী 10 বছরে তিনি ব্যক্তিগত খাতে মনোনিবেশ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্র সেনেটে পদপ্রার্থী হন এবং দুবার ব্যর্থ হবার পর 1974 সালে সেনেটারের পদ লাভ করেন। তিনি 24 বছর ধরে ওহাইও রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। 77 বছর বয়সে তার রাজনৈতিক কর্মজীবন শেষ করার কিছু আগে তিনি হয়েছিলেন ডিসকভারি স্পেস শাটল মহাকাশযানে অন্যতম ক্রু সদস্য হিসেবে প্রদক্ষিণের জন্য মনোনীত সবচাইতে বয়োজ্যেষ্ঠ মহাকাশচারী। প্রেসিডেন্ট ওবামা বলেন তাঁর কথায়, জন গ্লেন তার জীবন কাটিয়েছেন বাধা বিপত্তি কাটিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরীয় যুদ্ধের ভূষিত মেরিন কর্পস জঙ্গি পাইলট হিসেবে আমাদের স্বাধীনতার সপক্ষে তিনি লড়েছেন, আন্তঃমহাদেশীয় গতির রেকর্ড সৃষ্টি করেছেন এবং 77 বছর বয়সে সবচাইতে বয়োজ্যেষ্ঠ নভোচারী হিসেবে মহাকাশে নক্ষত্র রাজি ছুঁয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকার প্রথম নভোচারীদের 6 জন আমাদের ছেড়ে চলে গেলেন, তবে তাদের জীবনাদর্শ থেকে আমরা যা শিখেছি যে আগামী ভবিষ্যৎ মহাকাশ অন্বেষায় ছুটতে আমাদের বাধ্য করবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে
ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
আর এখন সময় হল সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনার। শোনাচ্ছেন আনিস আহমেদ।
কর্মকর্তারা বলছেন, তুরস্কের কেসিরি শহরে একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের কাছে সামরিক ব্যক্তিদের বহনকারী বাসে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হলে 13 জন তুর্কি সৈন্য নিহত এবং আরও বহু লোক আহত হয়। তুরস্কের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে বাসটি ওই বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকের বাইরে ট্রাফিকের লালবাতিতে থেমেছিল যখন একটি গাড়ির কাছে ঘেঁষে আসে এবং বিস্ফোরণ ঘটায়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান এই আক্রমণের জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করেছেন, যদিও কেউ তাৎক্ষণিকভাবে এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এরদোয়ান এক বিবৃতিতে বলেন, এই হামলার লক্ষ্য এবং ধরন দেখে পরিষ্কার বোঝা যায় যে ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে তুরস্ককে ভাগ করা এবং এর শক্তিকে হ্রাস করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তিনি সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে কথা বলেছেন এবং এই আলাপচারিতার পর আর কোনো হ্যাকিং হয়নি। গতকাল হোয়াইট হাউসে দেওয়া তাঁর বর্ষশেষের সংবাদ সম্মেলনের পরে ওবামা এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা যা বলেছি তা হচ্ছে বাস্তব তথ্য, যার ভিত্তি হচ্ছে অভিন্ন গোয়েন্দা বিশ্লেষণ যে রাশিয়ানরা ডিএনসির তথ্য হ্যাক করার জন্য দায়ী এবং এর ফলস্বরূপ এর সবকটি উপাদান পর্যালোচনা করা জরুরি এবং এটা নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে আমরা যেন সাইবার আক্রমণের দ্বারা কোনো রকম হস্তক্ষেপের সম্মুখীন না হই। ওবামা বলেন, তাঁর প্রশাসন এই হ্যাকিংয়ের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো উপসংহার টানতে চায়নি, কারণ নির্বাচন পর্যন্ত রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ তখনও বিরাজ করছিল। রাশিয়া, পাকিস্তান এবং চীন মস্কোতে আগামী 27 ডিসেম্বর একটি ত্রিপাক্ষিক সন্ত্রাস বিরোধী বৈঠকে মিলিত হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে গোলযোগপূর্ণ আফগানিস্তান। পাকিস্তানের রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদফ পাকিস্তানের রাষ্ট্রপরিচালিত বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, বেজিং ও ইসলামাবাদে এর আগে আফগানিস্তান সম্পর্কে ত্রিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠকগুলোর পর এই তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মস্কোতে। দেদফ বলেন, আফগানিস্তানে আমরা যা দেখছি তা চিন্তার বিষয়, এতে আমরা আশাবাদী হতে পারি না। তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ উপাদান সেখানে অনুপস্থিত, যেগুলো হচ্ছে একটি স্থিতিশীল আত্মনির্ভরশীল অর্থনীতি, সুশাসন এবং শক্তিশালী সেনাবাহিনী। আফগানিস্তানের পরিবর্তনশীল সীমান্ত অঞ্চলগুলোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর অভ্যুদয় এই ধরনের ত্রিপাক্ষিক সলা পরামর্শের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে। ভারতে শুক্রবার থেকে শীত পড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে এবছর আগের তুলনায় শীত কম হবে। গৌতম গুপ্ত জানাচ্ছেন কলকাতা থেকে বিস্তারিত।
ক্যালেন্ডারের পাতা দেখে শুক্রবার পয়লা পৌষই তাপমান নেমে এলো 12.7 ডিগ্রি সেলসিয়াসে, এই মরশুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার একটু বেড়েছে, কিন্তু বিজ্ঞানীদের পূর্বাভাস, দিন কতক ঠান্ডা চলতেই থাকবে। দার্জিলিং এ সর্বনিম্ন পারদ নেমেছে 5 ডিগ্রি সেলসিয়াসে। বড়দিন বা নতুন বছরের সময় এক এক বছর পাহাড়ে বরফ পড়ে, তাপমাত্রা 0 ডিগ্রিতেও নেমে যায়। এবার সম্ভবত শীতের কামড় ততটা তীব্র হবে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফ্লোরিডার অরল্যান্ডোতে এক সমাবেশে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দ্রুত ইসলামিক স্টেটকে পরাস্ত করার ব্যাপারে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের পুনরাবৃত্তি করেছেন, তবে এ ধরনের জয়লাভের কোনো নীল নকশা তিনি তুলে ধরেননি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সালিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রব ম্যাকলেইন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.